alaihi wa sahbihi wa man wala. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma atakumur rasulu fakhuzuhu wa ma nahakum anhu fantahu. Alhamdulillah, আওয়াজ তাবলীগের অনলাইনের ক্লাসে আসতে পারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত তো দীনি ভাই বোন, তো আমাদের ধারাবাহিক যে বিষয়টি ছিল শিরক বেদাত কুসংস্কার, তার মধ্যে আমাদের আলোচনা চলছিল বেদাত সম্পর্কে, অর্থাৎ উযুত বেদাত, নামাজের ভিতরে যে সমস্ত বেদাত আমরা করে থাকি বা ভুল করে থাকি সে বিষয়ে আলোচনা হচ্ছিল গত সপ্তাহে। উজুল আমরা চলছে অংশ, তার মধ্যে একটি বিষয় হল মোজার উপরে ও নিচে মাসা করা। আসলে বেদাত যে কত বড় ভয়াবহ পাপ, কত বড় অপরাধ, এটা বলে বোঝানো যাবে না। বেদাত যখন মানুষ করে আর সেটার ওয়াসিলা মনে করেই করে থাকে, ইসলাম বলছেন যে যারা তারা ভ্রান্তর মধ্যে আছে আর এই ভ্রান্ততেই তাকে জাহান্নামে নিয়ে যাবে। তো যেদিক কি আমরা আলোচনা করেছিলাম এর ভয়াবহতা সম্পর্কে, তো আজকে কিছু নমুনা তুলে ধরছি উজুর পরে যে সমস্ত বেদাত বা আমরা ভুল করে থাকি, তার মধ্যে একটি হল উজুর ও নিচে মাসা করা। অনেকে মোজার উপরে নিচে উভয় দিক মাসা করতে থাকে দেখা যায়, অথচ সন্ন্যাস হল উজুর উপরে মাসা করতে হবে। সন্ন্যাস হল যে মোজার উপরি ভাগ মাসা করতে হবে, মোজার উপরে এবং নিচে উভয় দিক মাসা করতে হবে। এই সংক্রান্ত যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটি হল জয়ীফ হাদিস। যেমন বলা হয়েছে যে আনি মুগীরা ইবনে শুআবাহ ক্বালা ওয়াদ্দাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযওয়াতি তাবুক ফামাসাহা আ'লা আল-খুফাইন ওয়া আসফালাহুমা। মুগীরা ইবনে শুআবাহ হতে বর্ণিত, তিনি বলেন আমি তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উযু করিয়েছি, তিনি দুই মোজার উপরে এবং নিচের ভাগ মাসা করেছেন, উপরি ভাগ এবং মোজার নিচের ভাগও মাসা করেছেন। তো এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিসটি জয়ীফ হাদিস। সুতরাং আমাদের বেদাতি ভাইয়ের কাছে দলিল আছে, দলিল নাই যেমনটি নাই, কবর পূজারীদের কাছে দলিল আছে, মূর্তি পূজারীদের কাছে দলিল আছে, হিন্দুদের কাছে দলিল আছে, খ্রিস্টানদের কাছে দলিল আছে, সকলের কাছে দলিল আছে। তাই বেদাতিরাও দলিল যে থাকে যে এটা হাদিস তো আছে, হাদিস আবার জয়ীফ হতে পারে কিনা, জয়ীফ হতে পারে নাকি, হ্যাঁ তারা গায়ের জোরে কথা বলে থাকে এবং বলে থাকে যে হাদিস তো আছে, হাদিস তো হাদিস, সবই হাদিস, আসলে হাদিস, সেখানে মানতে বাধা কোথায়। সুতরাং সেই হাদিসের ভিতরে যে জৈব ঢুকেছে, জাল ঢুকেছে, সেই হাদিসের ভিতরে যে অনেক কিছু ঢুকে গেছে সেটা কিন্তু আমরা যাচাইবাছাই করছি না। আমার যাচাইবাছাই যখন বাজারে কোন পণ্য কিনতে যাই তখন যাচাইবাছাই করি যে এই সরিষার তেল একটা পাশাপাশি দুইটা সরিষার তেল আছে, একটাতে লেখা খাঁটি সরিষার তেল, একটা আছে কুচি লেখা নাই শুধু সরিষার তেল, কিন্তু খাঁটি যেটা সেটা কিন্তু আমরা ক্রয় করি, কারণ খাঁটি যখন বলা হবে তখনই বুঝবে যে এটা ভালো এবং এটা সঠিক এবং এটা এটা মানে মজবুত তেল, কিন্তু ওটা নিবে না। কিন্তু হাদিসের ক্ষেত্রেও যখন সহি বলা হবে তখন তা তাদের ভিতরে একটা গুম সৃষ্টি হয়ে যায় যে হাদিস আবার সহিয়া জয়ীফ হতে পারে নাকি, হাদিস তো হাদিস না এটা হতে পারে না, হাদিসের ভিতরে ওই খারেজিরা শিয়ারা জাল ঢুকাইছে, জয়ীফ ঢুকাইছে, তারা হাদিসকে বিভিন্ন ভাবে বানাওয়াট হাদিস ঢুকাই দিয়েছে, তাই জয়ীফ হাদিস হয়েছে, জাল হাদিস হয়েছে, তাই সহি হাদিস মুহাদ্দিসিন ইকরাম হাদিস সহি হাদিস যাচাই বাছাই করে সহি হাদিসগুলি আলাদা করেছেন। সুতরাং এই হাদিসটি থেকে তারা দলিল দিয়ে থাকে এই হাদিসটি জয়ীফ হাদিস এবং এটা হলো এক প্রকার বেদাত। যে মুজার আলী রাদিয়াল্লাহু আনহু মর্মে বলছেন যে বিবেক বুদ্ধি যদি দলিল হিসাবে গ্রহণ করা হতো, বিবেক বুদ্ধি যদি দলিল হিসাবে গ্রহণ করা হতো তাহলে আমার মতে মুজার নিচের ভাগ মাসা করাটাই উত্তম হতো, কারণ মুজার পায়ের নিচে সাধারণত ময়লা বা ধুলা লেগে থাকে। তো তিনি বলেছেন যে না, বিবেক বুদ্ধি যে কোনো দলিল হয় না, দলিল হলে একমাত্র এক ব্যক্তির পক্ষ থেকে দলিল হবে, এক ব্যক্তির অনুসরণ হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং মুজার উপরি ভাগ মাসা করতে হবে, এটাই সহি, এটি সন্নাত, এটাই হল সঠিক। নিচের ভাগ মাসা করাটা হলো এক প্রকার বেদাত। এরপরে আমরা আসি দ্বিতীয় যে বেদাত আমরা করে থাকি উজুর পর, সেটি হল উজুর পর আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়া। উজুর পরে যখন যে দোয়া পড়ে উজুর দোয়া শেষের দোয়া, দোয়া পড়ার সময় উপরের দিকে তাকানো, আকাশের দিকে তাকানো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে যে আকাশের দিকে আঙুল তুলে যে দোয়া পড়ে এটা এক প্রকার বেদাত। এভাবে যে হাদিসটি এসেছে, হাদিসের হাদিসটি সহি হাদিস কিন্তু তার ভিতরে যে অংশ, একটি অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আকাশের দিকে তাকাতে হবে, সেই অংশটি হল জয়ীফ। উকবাত ইবনে আমের হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জাফা আহসানাল উযু সুম্মা রাফা নাদারাহু ইলা সামা فقال اشهد ان لا اله الا الله وحده لا شريك له وان محمدا عبده ورسوله। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি সুন্দর করে উযু করলো, উযু করার পর তার দৃষ্টিকে আকাশের দিকে উঠালো আর এই দোয়া পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াব মিনাল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়াহা মিন আইয়াহা শাআ, তার জন্য আসমানের আটটি দরজা খুলে দেওয়া হবে, যে দরজাতে চায় সে দরজাতে সে প্রবেশ করবে। তো এখানে যে হাদিসটি ঠিক আছে, কিন্তু ওই যে আকাশের দিকে তাকাতে হবে যে অংশটি হাদিসে নিয়ে আসা হয়েছে, এই হাদিসটি ইমাম আলবানী বলছেন যে এটি হল মানে অতিরিক্ত, এটা হাদিসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এই হাদিসটির ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে হাদিসটি সহি নয়। সুতরাং এই আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়া এটা এক প্রকার বেদাত, এটা করা যাবে না, এটা ছেড়ে দিতে হবে। এরপরে আর একটি আমল আমাদের দেশে দেখা যায় সাধারণ মানুষ করে থাকে, যে উজুর পরে সুরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে হাদিসটি কোনো ভিত্তি নাই, সুতরাং উজুর পরে এই সুরা পড়া যাবে না, এটি পড়া যাবে না, এটি এক প্রকার বেদাত। এই মর্মে যে হাদিসটি বর্ণনা করা হয়েছে সেই হাদিসটিও জাল হাদিস, এই হাদিসটির কোনো ভিত্তি নেই। এরপরে আর একটি ধারণা করা যে ভূমি হলে উজু ভেঙে যায়, এখানে বলা হয়েছে যে উজুর ভঙ্গের কারণ হিসেবে বিভিন্ন বিভিন্ন গ্রন্থে বা বিভিন্ন আমাদের দেশের চটি বইগুলাতে পাওয়া যায় যে ভূমি হলে উজু ভেঙে যাবে। তো এর পক্ষে কোনো সহি দলিল নেই, এটি মানুষের একটি মন গড়া আমল, মানুষের একটি বানাওয়াট হাদিস, যা এবং যে হাদিসটি বলা হয়েছে ইবনে মাজাহতে হাদিসটি এসেছে, কিন্তু হাদিসটি জয়ীফ এবং বর্ণনাটি জয়ীফ, এই হাদিসটি আমলযোগ্য নয়। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের মধ্যে কারো যদি বমি হয় অথবা নাক থেকে রক্ত ঝরে বা মুখ দিয়ে খাদ্যদ্রব্য বের হয় কিংবা মজি নির্গত হয়, তাহলে সে যেন ফিরে যায় এবং উজু করে, এরপর পরবর্তী সালাতের ওপর ভিত্তি করে সালাত আদায় করে, আর সেই সময়ে সে কোনো কথা বলবে না। তো এই হাদিসটি যেটি বলা হয়েছে ইবনে মাজাহ হাদিসটি এসেছে, হাদিসটি জয়ীফ হাদিস। এরপরে আরেকটি আমল এবং আরেকটি আকিদা বিশ্বাস, যে উজু থাকা সত্ত্বেও যদি কেউ উজু করে তাহলে তার 10 গুণ নেকি বেশি হবে, এ মর্মে যে হাদিসটি বলা হয়েছে হাদিসটিও জয়ীফ হাদিস। হাদিস, এটিও এক প্রকার ভুয়া এবং বেদাত মধ্যে অন্তর্ভুক্ত। উল্লেখ করা হয় উযুর সাথে সংশ্লিষ্ট এবং বিশেষ করে অপবিত্র হয় তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে মাথার চুলের গোড়ার নাপাকি থাকবে মনে করে সর্বদা চুল ছোট করে রাখা বা কামিয়ে রাখা। এই মর্মে যে হাদিসটি বলা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সে হাদিসটিও জয়ীফ হাদিস, যে নাপাকির ভয়ে এক শ্রেণীর মানুষ বা মুরব্বীরা সর্বদা মাথা নাড়া করে রাখে বা খুব চুল খুব ছোট করে রাখেন এবং একে ফজিলতপূর্ণ মনে করেন। আলী রাদিয়াল্লাহু আনহু এরূপ করতেন বলে তারা এরূপ অনুসরণ করে থাকে। অথচ এই মর্মে যে হাদিসটি এসেছে আলী রাদিয়াল্লাহু আনহু হতে, যে আল্লাহর রাসূল সাল্লাম কলা মান তারাকা মাউযি আশা আরাফ মিন জানাবাহ লাম ইয়াদসিলহা ফুইলা বিহি কাযা ওয়া কাযা মিনান নার। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নাপাকির এক চুল পরিমাণ স্থান ছেড়ে দিবে এবং উহা ধৌত করবে না, তার সাথে আগুনের দ্বারা এই ব্যবস্থা করা হবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন সেই থেকেই আমি আমার মাথার চুলের সাথে শত্রুতা করেছি, অর্থাৎ সর্বদাই আমি চুলকে ছোট করে রাখতাম, সর্বদাই চুলকে ছোট করে রাখতাম। কথাটা তিনবার বলেছেন যে আমি আমার চুলের সাথে শত্রুতা করতাম তারপর থেকে যখন এই কথাটা বললেন। তো এই হাদিসটি যে এসেছে এই হাদিসটিও জয়ীফ হাদিস, এই হাদিসটি সহিহ নয়। এরপরে আমাদের দেশে আরো কিছু কুসংস্কার আকীদা বিশ্বাস পোষণ করি যে ঋতুবর্তী বা অপবিত্র ব্যক্তিদেরকে সাধারণ কাজকর্ম করতে নিষেধ করা, যেমন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আকীদা বিশ্বাস আছে এরকম যে স্বামী স্ত্রী মিলানোর পর কিছু খাওয়া যাবে না, তারপরে খালি পেয়ে হাঁটা যাবে না, গাছের কিছু ফল পাওয়া যাবে না, এ ধরনের যে কুসংস্কার আছে তা আমরা মনে করে থাকি। তো এটা সমাজের প্রচলিত কুসংস্কার এবং এ ধরনের কুসংস্কার বা এ ধরনের বিশ্বাস করা এক প্রকার অপরাধ, এক প্রকার কুসংস্কার। সুতরাং এ ধর্মে এমর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেটিও জয়ীফ হাদিস। ইবনে উমার থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকরাউল হাইজ ওয়ালাল জুনুব শাইআন মিনাল কুরআন, ঋতুবতী এবং অপবিত্র ব্যক্তি কোরআনের কোন অংশ পড়তে পারবে না। তো এই হাদিসটি কিছু হাদিস বর্ণিত হয়েছে জয়ীফ হাদিস, যে আলী থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত কালা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরাউনাল কুরআন আলা কুল্লি হালিন মা লাম ইয়াকুন জুনুবান, অপবিত্র না থাকলে প্রত্যেক অবস্থাতেই তিনি আমাদের কোরআন পড়াতেন। তো এই ধরনের আরো কিছু বর্ণিত হাদিস আছে যে মহিলারা যারা ঋতুবতী অথবা অপবিত্র, পুরুষ হোক মহিলা হোক, তারা কিছু খেতে পারবে না, তারা কিছু করতে পারবে না। এই মনে যে সমস্ত আকীদা বিশ্বাস কুসংস্কার এগুলো বিশ্বাস করা ঠিক নয়। হ্যাঁ, তবে অপবিত্র হয়ে থাকলে বিশেষ করে স্বপ্নদোষের মাধ্যমে অথবা স্বামী স্ত্রীর মানের মাধ্যমে যদি অপবিত্র হয় তাহলে দ্রুত পবিত্রতা অর্জন করার চেষ্টা করছি, দেরি করা ঠিক হবে না। এরপরে আরো কিছু সংস্কার বা বেদাতের অন্তর্ভুক্ত, আরেকটা উযুর ক্ষেত্রে আমরা বেদাত করি, পানি পাওয়া না গেলে যে তায়াম্মুম করতে হয়, তায়াম্মুম করার সময় দুইবার হাত মারা এবং কুনুই পর্যন্ত মাসা করা, তিনটা হাত মারতে হবে অথবা মুখমণ্ডল এবং দুই হাত কবজি পর্যন্ত মাসা করতে হবে, দুইবার হাত মারা ও কুনুই পর্যন্ত মাসা করা। দৃষ্টি বর্ণিত আনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ফি তায়াম্মুম দরবাতান দরবাতুল ওয়াজহি ওয়া দরবাতুল ইয়াদাইন ইলাল মিরফাকাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুমে দুইবার হাত মারবে, রাসূল সাল্লাম বলেছেন যে তায়াম্মুমের ক্ষেত্রে তোমরা দুইবার হাত মারবে, মুখের জন্য একবার আর দুই কুনুই পর্যন্ত মাসা করার জন্য একবার। এই মর্মে যে হাদিসটি এসেছে এই হাদিসটি জয়ীফ, এই হাদিসটি সহিহ নয়। তো সুতরাং এটা এক প্রকার বিদআত হবে এবং এটা করা যাবে না। সহিহ পদ্ধতি হল তায়াম্মুমের ক্ষেত্রে যদি পানি পাওয়া না যায়, পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করবে, সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামা কানা ইয়াকফিকা হাকাযা ফাযরাবান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাফাহিল আল আরদহ ওয়া নাফাকা ফীহা মা সুম্মা মাসহা বিহিমা ওয়া ওয়াজহাহু ওয়া কাফাইহি। তোমরা তোমার জন্য এরূপ করা যথেষ্ট ছিল, এক সাহাবীকে বলছেন যে এরূপই করতে তুমি, যে এই বলে তিনি তার হাত দুই হাত মাটির উপর মারলেন এবং হাত ফু দিলেন, অতঃপর দুই হাত দ্বারা মুখমণ্ডল মাসা করলেন, এরপরে কবজি মাসা করলেন। তো এইভাবে হলো সহি পদ্ধতি, এটাই হলো সহি তাইমুম করার। একবার মারবে, ফু দিবে, মুখ মাসা করবে, কাহাদের কবজি মাসা করবে, এই হলো সহি পদ্ধতি। বাকি যে পদ্ধতি বলা হয়েছে দুইবার মারতে হবে, একবার মাথার জন্য, মুখের জন্য এবং কুনুর জন্য, এটা জয়ী পদ্ধতি, এটা সহি নয়। তো এই হলো মোটামুটি আমাদের উজুর ভিতর যে সমস্ত বেদাত বা যেগুলো ভুল করি আমরা, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুল থেকে সহি সঠিক যেটা সেটা গ্রহণ করার ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। এই বলে আজকে সংক্ষিপ্ত কথা শেষ করছি। এরপরে আমাদের পর্ব ছিল আছে নামাজের ভিতরে যে সমস্ত বেদাত, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যে ভুলগুলো করি বা বেদাত করি, সোহবার আসা অনেক কিছু করে থাকি কিন্তু শরীয়ত বা শরীয়তে যারা সাব্যস্ত নয়, সেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। জি, যদি কোনো কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে করব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনার প্রাণবন্ত ক্লাসটা আমরা শুনলাম, আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুন। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কসর নামাজ। আচ্ছা, কেউ যদি কোন কসর নামাজ এরকম, মানে কসর নামাজ মানে সফরে গেছে কিন্তু কসর পড়তেছে না, সে যদি পুরাপুরি নামাজ পড়ে, সেটা কি নিষিদ্ধ আছে, অর্থাৎ সেটা কি জায়েজ আছে না না জায়েজ? কসর নামাজ আমি ঢাকায় গেলাম, আমি কসর নামাজ আদায় করার সময় দুই রেকাত না পড়ে পুরাপুরি চার রেকাতই পড়লাম, এটা কি জায়েজ না না জায়েজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার ভয়েসটা ক্লিয়ার না, তারপরও সম্ভবত প্রশ্নটা এরকম করেছেন যে সফর অবস্থায় নামাজ কসর করতে হয় কিন্তু কসর না করে যদি কেউ পুরার পরে চার রাকাত পড়ে তাহলে পড়া যাবে কি না, সম্ভবত এরকমই প্রশ্নটা হবে মনে হয় নাকি শামসুল ভাই? জি হ্যাঁ, কসর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ছাড়, তো ছাড়টাই গ্রহণ করাটাই উত্তম হবে। আপনি যদি কোনো জায়গায় ডিউটি করেন বা কোথায় চাকরি করেন, আপনার ডিউটি টাইম হলো আট ঘন্টা, এখন যদি কোম্পানি বা আপনার মালিক বলে যে আজকে ছয় ঘন্টা ডিউটি করতে হবে, দুই ঘন্টা ছাড় দেওয়া হলো, তাহলে কি আপনি ছাড়টা গ্রহণ করবেন নাকি পুরোপুরি ছয় আট ঘন্টা পালন করবেন? তো যাই হোক, এটা আল্লাহ পক্ষ থেকে সফরে আমাদের জন্য ছাড় দিয়েছেন, সেটা ছাড় গ্রহণ করাটাই উত্তম হবে। সেটাই ভালো হবে, নামাজ হয়ে যাবে, চার রাকাত যদি ফুল পড়েন তাহলে নামাজ দিয়েছে। এক বোন সম্ভবত প্রশ্ন করেছেন যে কেউ যদি ৩০০ কবর খনন করে তাহলে সে জান্নাতে যাবে, এরকম কি কোনো হাদিস আছে? জি হাদিস আছে, কিন্তু জয়ীফ হাদিস, এ ধরনের সহিহ হাদিস আছে বলে আমার জানা নাই। যদি তাই হতো তাহলে মানুষ আমল না করে শুধু খবরই খনন করে বেড়াত আর জান্নাত চলে যেত। সুতরাং হাদিস আছে, এই মর্মে যে হাদিস
প্রশ্ন ছিল, সেটি হল যে ফরজ সালাতের পরে বিশেষ করে কি আল্লাহ আকবার একবার হবে নাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ থেকে শুরু করব? আমি অনেক মসজিদে বিশেষ করে আরব রাষ্ট্রে মসজিদগুলোতে ওই ইয়েগুলো বড় পর্দা করে টাঙ্গিয়ে দেওয়া হয়, যে সালাতের পরে যে জিকিরগুলো। আমি কেউ কেউ বলছেন যে আল্লাহু আকবার একবার বলতে হবে, কেউ বলছেন না
মোহাম্মদ হোসেন মনির ভাই জানতে চেয়েছেন যে ফরজ সালাতে পর আল্লাহু আকবার একবার বলুন, এটা বুঝেছেন যে হাদিসটা এই মর্মে বর্ণিত হয়েছে যে সালাম ফেরার পর আল্লাহ এদেশের বিশেষ করে আরব দেশের আলেমগণ যেটা বুঝছেন তারা বলছেন যে সরাসরি রাসূলুল্লাহ সালাম সালাম ফেরার পর আস্তাগফিরুল্লাহ বলেছেন, আল্লাহ আকবার যে তাকবীরের সময় যে তাকবীর আল্লাহ আকবার যে 33 বার আল্লাহ আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার সেটার ক্ষেত্রে এটা বুঝাচ্ছেন। তো এক্ষেত্রে রাজে আমরা যেটা গ্রহণ করতে চাচ্ছি বা এদেশের বড় বড় আলেমরা এই হাদিসটাকে নিয়ে একটু মতনক্য বোঝার ক্ষেত্রে মতনক্য হতে পারে স্বাভাবিক। তো অধিকাংশ আলেম সরাসরি আল্লাহ আকবার বলতে হবে না, আস্তাগফিরুল্লাহ বলতে হবে, তারপর আস্তাগফিরুল্লাহ সালাম বলতেন, তারপরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন, এটা বলা হয়েছে এবং এটাই বোঝা হয়েছে। কিন্তু আরো অনেক আলেমগণ বলছেন, যেটা বলেন ইনশাআল্লাহ আশা করি এখানে কোনো সমস্যা হবে না আরকি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর।
সকল দিন ভাই বন্ধুদের আন্তরিক অভিনন্দন একটা নিবেদন নিলাম শুভেচ্ছা বিনিময় করার জন্য একটু আর কি। তো দেখলো স্যার, এবার ছুটি কাটিয়ে গতকাল আসলাম সৌদি আরব কর্মস্থলে। তো শারীরিক একটু অসুস্থ, সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করে এবং হালালের উপরে যেন আল্লাহ যতদিন আল্লাহ বেঁচে রাখেন হয়াত আছে যেন হালালের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। এতটুকুই, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহলান ওয়া সাহলান। আমাদের মাহমুদ হোসেন ভাই অনেকদিন পর আবারও প্রবাসে ফিরে এসেছেন, তিনি অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করেন এবং যেন তিনি তার যে কর্মস্থল সেখানে তিনি যোগ দিতে পারেন। আল্লাহুম্মা আশফিক শিফা আন কামিলান আজালান গায়রা আজিল লা বাস্তুহুর ইনশাআল্লাহ। তো আমরা প্রোগ্রাম শেষ করছি। আমাদের একটি এখানে প্রশ্ন ছিল লাইভ প্রোগ্রামে, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তাশরিফা নামের অর্থ কি। হ্যাঁ, তাশরিফা যদি শিন দিয়ে না হয় তাহলে এর অর্থ হবে সম্মানিত ভদ্র, আর যদি সদ দিয়ে নেওয়া হয় তাহলে এর অর্থ হবে পরিবর্তন বা প্রত্যাবর্তন, এ ধরনের অর্থ হয়ে থাকে। তো সম্ভবত এটা শিন দিয়ে হবে বা এটা ভদ্র বা সম্মানিত কোন মহিলাকে বলা হয় তাশরিফা নামের অর্থ ঠিক আছে আর কি। জাযাকুমুল্লাহ খায়ের। তো আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ইমানের উপর রাখুন, আমাদের মাঝ থেকে যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাক ওয়া হামদিকা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম।